মাহে রমজান প্রিয় নবীর বাণী সুমু তসিহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকেরও একটি বিষয় আমরা নিয়েছি। আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং এবং খুবই গবেষণা নিয়ে, অর্থাৎ যারা গবেষণা করেছেন তাদের কিছু কথা, তাদের কিছু মাদানী ফুল নিয়ে আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি। আজকের বিষয়টি আমি আগেই জানিয়ে দেব যাতে দর্শকদের দেখার আগ্রহ আরো বেড়ে যায় এবং যারা দেখতে পাচ্ছি অন্য দর্শকদেরকে আমরা জানিয়ে দেই, অথবা যে দাওয়াত দেই যে এই অনুষ্ঠান দেখব। জি হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে রোগ প্রতিরোধে নামাজের ভূমিকা কি রয়েছে। আমরা নামাজ আদায় করি, অনেকে হয়তো নামাজ পড়ি না, তারা নিশ্চয়ই ভুল করছেন। নামাজ তো আমাদের পড়তেই হবে, যেহেতু নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। সেজন্য দর্শকদেরকে বলবো, নামাজ আমরা আদায় করি, এই নামাজের ভূমিকা কি রয়েছে রোগ প্রতিরোধে। যদিও রোগ প্রতিরোধের জন্যই আমরা নামাজ পড়বো না, নামাজ আদায় করব আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। তারপরেও এটা গবেষণার বিষয়, সায়েন্স মেডিকেল এখন গবেষণা করেছে যে নামাজের মধ্যে রোগ প্রতিরোধ সম্ভব। আর আজকের বিষয়টা এরকমেরই, আমরা এ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, আসুন শুরুতেই দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। রাহমাতুল আলামিন, শাফিল মুজনিবিন, আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন, আমাদের সাথে আজকেরও ডক্টর ইব্রাহিম মাসুমিল্লা রয়েছেন, এনার সাথে আগে থেকে আমরা পরিচিত হয়েছি, আজকেরও ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
ডক্টর সাহেব চলে এসেছেন, আসুন আমরা আজকের আলোচনা শুরু করব। শুরুতেই ডক্টর সাহেবের কাছে যাব যে আমাদের যে আজকের বিষয়, রোগ প্রতিরোধে নামাজের ভূমিকা কি রয়েছে, নামাজের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি পায়, এ সম্পর্কে আসুন জানি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ডক্টর সাহেব, আমরা শুরুতেই বলেছিলাম রোগ প্রতিরোধে নামাজের কি ভূমিকা রয়েছে। আজকে আমরা আপনার থেকে গবেষণামূলক এবং তথ্য নির্ভর কিছু আমরা আলোচনা জানতে চাইব যে আসলে রোগ প্রতিরোধে নামাজের ভূমিকা কি রয়েছে। শুরুতেই যদি আমরা এই টপিকটা নিয়ে একটু এগোই।
ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আশরাফিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি জামাঈন। সমগ্র বিশ্বের সমস্ত রোজাদার ইসলামী ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা এবং মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দকে মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম আমরা শুরু করছি। যে সম্মানিত উপস্থাপক যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমাকে বলেছেন যে শারীরিক সুস্থতায় নামাজের ভূমিকাটা আসলে কেমন, আসলে আমি এখানে একটু প্রাসঙ্গিকক্রমে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের আয়াত নিয়ে আসছি।
জি জি, অবশ্যই
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম।
সুবহানাল্লাহ।
তোমরা আমানু রুকু, তোমরা রাব্বুল আলামিনের
রুকু
আদায় করো,
সিজদা করো,
ওয়া'বুদু রাব্বাকুম, তুমি তো রব্বের উপর ইবাদত গুলা করো।
জি,
তো এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি
শুধু এক জায়গায় না, কোরআনে পাকের অসংখ্য জায়গায়
বলা আছে
রুকু করো, সিজদা করো, রুকু করো রুকুকারীদের সাথে, এভাবে করে আমাদেরকে বলেছেন।
আসলে এই বিষয়টা আলামরা আরো ভালো বুঝবেন। আমি এই জন্য বলেছি, আমরা একটা জিনিস জানি, আমাদের একটা বেসিক থিংস হচ্ছে বা একটা বেসিক আমাদের প্রিলিমিনারি একটা ধারণা, যে বদ্ধমূল একটা ধারণা থাকে আমাদের, যে মুসলমান হিসেবে আল্লাহুল আলামী আমাকে যে আদেশটা দিয়েছেন সেই আদেশের ভিতরে আমার শারীরিক এবং মানসিক সব ধরনের উপকারিতা আছে।
আচ্ছা জি
জি, সেক্ষেত্রে আমি বলবো যে রুকু করতে বলেছেন, সিজদা করতে বলেছেন, ইবাদত করতে বলেছেন, অবশ্যই এখানে রব্বুল আলামিন আমাদের জন্য শারীরিক মানসিক বিভিন্ন ধরনের উপকারিতা রেখেছেন।
আল্লাহ তাআলা যা কিছুই আমাদের জন্য বলেছেন, যা কিছু দুনিয়াতে সৃষ্টি করেছেন, আশরাফুল মখলুকাত হিসেবে মানুষের উপকারতেই এগুলো সৃষ্টি করেছেন,
কল্যাণের জন্য
করেছেন। হয়তো আমরা কল্যাণ অর্জন করছি, হয়তো কল্যাণ অর্জন করছি না,
পারছি না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি যে তাকিদ, নামাজের প্রতি যে জোর, সুতরাং সবকিছু মিলিয়ে আমাদের এই বিষয়টা আমরা এই জন্যই আনলাম যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। তোমরা আল্লাহ রাসূলকে যখন একদম শেষ অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ চাওয়া হয়েছে, কিছু পরামর্শ দেন, তখন রাসূল সালাত সালাত হ্যাঁ তিনবার শব্দটা ব্যবহার করেছেন। আসলে কি এমন তাৎপর্য আছে?
জি,
এখন বর্তমান বিশ্বে গবেষণামূলক যারা কাজ করছেন, বিশেষ করে সালাতের উপরে, সাওমের উপরে, হ্যাঁ জাকাতের উপরে, ইসলামী যারা আপনার দার্শনিক আছেন, হ্যাঁ আপনি খেয়াল করলে দেখবেন সালাতের উপরে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে, কারণ এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা সবচেয়ে বেশি।
আচ্ছা,
আর একজন মানুষ আপনি যদি খেয়াল করলে দেখবেন যদি সঠিক নিয়মে যথাযথভাবে সালাতটা আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে
অশ্লীল
এবং পাপাচার থেকে মুক্ত রাখে। এখন মানে ঠিক আপনি যদি একটু খেয়াল করে দেখবেন সালাত যদি আমরা বা নামাজটা যদি যথাযথ নিয়মে সঠিকভাবে আদায় করতে পারি, একেবারে ডেফিনেটলি মানুষটা খারাপ পাপাচার থেকে সে
মুক্ত থাকবে।
আর খারাপ কাজ এবং পাপাচারই হচ্ছে যত ধরনের রোগের প্রধান উৎস, অনেকগুলো রোগের প্রায় রোগগুলোর প্রধান উৎস হচ্ছে এই কাজগুলো। দ্যাট মিন্স আপনি একেবারে ইনিশিয়াল স্টেজে নিজেকে সেভ করে নিচ্ছেন শুধুমাত্র নামাজের মাধ্যমে।
জি,
এবার আমরা আসুন আলোচনার ভিতরে একটু ডিপলি ঢুকে প্রাসঙ্গিক কথাগুলো রেখে, যেমন নামাজ যে বিষয়টা আপনি বলেছেন, আমরা জানি নামাজ পড়তে গেলে কিছু আরকান আছে, কিছু আহকাম আছে, কিছু ফরজ আছে। এর ভিতরে প্রথম যে ফরজটা ছিল হচ্ছে কি, আপনার যে জিসম, আপনার যে বডি আছে, এটাকে আমরা জানি একটা হিউম্যান বডিতে প্রতিদিন অনবরত লক্ষ কোটি ব্যাকটেরিয়া আপনার শরীরের উপরে, বিশেষ করে উপরে সবচেয়ে অর্গানটা আছে স্কিন।
ব্যাকটেরিয়াটা মানে কি আসলে? আমরা শুনি ব্যাকটেরিয়া
ক্ষুদ্র একটা অণুজীব, আমরা আমাদের
মানুষের
দেখতে পারি না, কিছু ব্যাকটেরিয়া আছে ভালো, কিছু ব্যাকটেরিয়া আছে ক্ষতিকর।
আচ্ছা, এগুলো চোখে দেখা যাবে না?
জি, এগুলো চোখে দেখা যাবে না,
অণুবীক্ষণ যন্ত্র,
অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা মাইক্রোস্কোপিক্যালি সেগুলোকে আমরা দেখি, ম্যাক্রোস্কোপিক্যালি আমরা সেটাকে দেখি না, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা সেটাকে দেখেছি। তো যেটা বলছিলাম, দেখুন আপনি আপনার শরীরে অনবরত এই বাতাসের সাথে, ডাস্টের সাথে, এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন ধরনের লক্ষ কোটি ব্যাকটেরিয়া আসছে, হিসাবে শরীরে জমা হচ্ছে। এই আপনি যখন নিজের শরীরটাকে পাক করছেন, দ্যাট মিন্স ব্যাকটেরিয়াগুলোকে ওয়াশ আউট করে দিচ্ছেন আপনার শরীর থেকে।
জি,
আপনার শরীরটাকে আপনি সুস্থ করার প্রথম ধাপে চলে আসলেন।
সুবহানাল্লাহ।
তারপরে আপনি কি করছেন, নিজেকে আপনার শরীরটা পাক করার জন্য ওযু করছেন। জি, আপনি যখন ওযু করছেন, ওযুতে আপনি নির্দিষ্ট কিছু আমাদের শরীরের পার্টিকুলার কিছু এরিয়া আছে, এই পার্টিকুলার এরিয়া গুলোতে আমরা
ধৌত করতে হয়,
আমরা ধৌত করছি, ওয়াশ আউট করছি। হ্যাঁ, এর মাধ্যমে আমরা কি করছি, শুধু ব্যাকটেরিয়াকে দূরীভূত করছি না, আবার স্কিনটাকে আমরা একেবারে প্রফুল্ল করে দিচ্ছি।
এখানে কিন্তু যদি একটু দেখা যায় যে আমরা হাত ধৌত করি, আপনার পা ধৌত করি, মুখমণ্ডল ধৌত করি, ধৌতের ব্যাপারটা এরকমই চলে আসলো। কিন্তু এখানে দেখা যায় যে দেখুন পা দিয়ে আমরা হেঁটে যাই, তো ওখানে ব্যাকটেরিয়া বেশি আসার সম্ভাবনা থাকে।
নিচে থেকে আসতে পারে, ধুলাবালি থেকে,
হাত দিয়ে আমরা কাজ করি, হাত ধৌত করার ব্যাপারে এখানে বলা হচ্ছে, তো এখানে ব্যাকটেরিয়া আসতে পারে। মুখমন্ডলে ব্যাকটেরিয়া চলে যেয়ে আমরা মুখ গহ্বরে গিয়ে পেটে চলে যেতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওজোর ভূমিকাটা অনেক বেশি দেখা যাচ্ছে।
এখানে একটা কথা আমার মানে একটু যুক্ত হয় আপনার সাথে, যে ওজুতে তো অনেক আপনার অনেক জায়গায় ধুতে হয়, এর ভিতরে চারটা জায়গাকে স্পেসিফিক করে বলা হয়েছে যে এই চারটা জায়গা না ধুলে আপনার ওজু হবে না। আপনি একটু খেয়াল করে দেখবেন যে চারটা জায়গা, হাত মুখ কুলি করা, আর চারটা পা,
মুখমণ্ডল ধৌত করা,
ধৌত করা,
সরস্বতী করা, পা ধৌত করা এবং মাথা মাসে,
মাথা মাসে করা। জি, খেয়াল করে দেখবেন এই এরিয়া গুলাতে সবচেয়ে বেশি আপনার ময়লা লাগে, একটু খেয়াল করে দেখবেন। আদারওয়াইজ অন্য যে এরিয়া গুলোতে, সেগুলোতে আমরা কোনো কাপড় বা অথবা অন্য কোনো কিছু দিয়ে আমরা ঢাকা থাকে, যার কারণে ওই এরিয়া গুলোতে আপনার ওইভাবে ব্যাকটেরিয়া কন্টামিনেশন হওয়ার চান্স কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে সাইন্টিফিক্যালি কিভাবে পিউরিফিকেশন হতে হবে সেই সিস্টেমটা কিন্তু দেখিয়ে দিয়েছেন।
জি,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমরা প্রথম যে বিষয়টা বললাম, শরীর পাক,
পবিত্রতা,
পবিত্রতা। জি, তারপরে অনুরূপ আপনি আপনার কাপড়ের পরের বিষয়টা হচ্ছে কাপড় পাক। হ্যাঁ, এখন আপনি যে কাপড়টা পাক কিভাবে, হ্যাঁ আপনি কাপড়ে তো আপনি কোনো ময়লা নিয়ে নাপাকি নিয়ে আপনি তো নামাজ করতে পারবেন না। আর আমরা জানি যত ধরনের নাপাকি আছে সেটা যে ধরনের উৎস থেকে আসুক, প্রতিটা নাপাকি আপনার শরীরের জন্য ক্ষতিকর।
জি,
এবং শরীরের জন্য ক্ষতিকর বিধায় শরীয়ত সেটাকে
মাফ করার জন্য বলেছে,
শরীয়ত সেটাকে নিষিদ্ধ নাপাক বলছে। শরীয়তের ভাষায় আলেম মুফতি কারাম ওনারা আরো ভালো বলতে পারবেন যে বিষয়টা বলছিলাম। এতে করে আপনি আপনার শরীর থেকে সেই কন্টামিনেটেড বা কোন ধরনের দূষিত জিনিসগুলোকে সরিয়ে দিচ্ছেন।
মূলত আমরা পাক ক্ষেত্রে শরীর পাক বলেন, জায়গা পাক বলেন, যা কিছুই বলি,
এই জায়গাতে
এখান থেকে আমরা মূলত নিজেকে পাক সাফ করলাম ব্যাকটেরিয়া থেকে। আপনার সায়েন্টিফিক মোতাবেক আমরা ব্যাকটেরিয়া থেকে মুক্ত হলাম,
ব্যাকটেরিয়া ভাইরাস আরো আমার যা আমার ক্ষতি করতে পারে এদের থেকে আমি ফার্স্ট
সেফ করে নিলাম। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনি মেডিকেল সায়েন্স মোতাবেক এটা একটা ব্যাখ্যা দিলেন, ওজুর একটা ব্যাখ্যা।
জি, মাশাল। জি, তারপরে হচ্ছে আপনি এবার আমরা মনে করেন সালাতে ঢুকে গেলাম, সালাতে ঢুকে সর্বপ্রথম আমরা কি করি, আমরা যে তসবিহ পড়ার কথা সানা পড়ি, তারপরে সানা পড়ার পরে আমরা আমাদের অ্যাটেনশনটা কোন দিকে থাকে, আমরা যে জায়গাটা সিজদা দিই
ওই জায়গায়
আমরা ওই দিকে চোখটা আপনার দৃষ্টিকে রেখে দিই। আপনি খেয়াল করলে দেখবেন এই যে আপনি আপনার অ্যাটেনশনটা যে দিকে যে জায়গায় সিজদা দিচ্ছেন সেই জায়গায় রাখছেন, এতে করে আপনার দৃষ্টিশক্তি মানে একটা এক্সারসাইজ হচ্ছে, পাশাপাশি আপনার একাগ্রচিত্রতা এই জিনিসটা বাড়ছে। খেয়াল করলে দেখবেন যারা আপনার একটু উদাস উদাস অস্থির, কোন কাজে স্থিরতা নাই, তাদের কিছু অনেকে পরামর্শ দিয়ে তুমি মেডিটেশন করো। জি, তুমি তোমার মনটাকে স্থির রাখার কিছু এক্সারসাইজ করো। আপনি খেয়াল করে দেখবেন আমি যদি সালাতের মধ্যে জাস্ট আমি যে যখন আমি এবং আমার একাগ্রচিত্রতা আমার অস্থির যে একটা মনের যে একটা বিষয় ছিল সেটা কিন্তু স্থির হয়ে আসছে। এটা একটা একটা খুব ভালো একটা এক্সারসাইজ আপনার মনটাকে স্থির রাখা। এটা আপনি এটাও আমরা জানি সবাই যে মানে শুধুমাত্র শারীরিক সুস্থতা আমাদের কাম্য না, মানসিক সুস্থতা আমাদের
অবশ্যই অবশ্যই।
তারপর আপনি একটু খেয়াল করলে দেখবেন আমরা এরপরে হচ্ছে কি সূরা ফাতিহার পরে আমরা যখন অন্য তেলাওয়াত করি, তেলাওয়াতের পরে বা ইমাম সাহেবের তেলাওয়াতটা আমরা শ্রবণ করার পরে আমরা কি করি, রুকুতে যাই।
রুকুতে যাওয়া
একটু খেয়াল করলে দেখবেন রুকুতে কোমর এবং হাঁটু এই দুটো জায়গার একটা চমৎকার ব্যালেন্স আসে। শর্ত হচ্ছে রুকুটা পারফেক্টলি আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী দিতে হবে।
জি
জি, এভাবে যদি আপনি দেন একটা পারফেক্টলি একটা ব্যালেন্স আসবে। ব্যালেন্সটা যখন আসে তখন কি হয়, একটা আমাদের মেডিকেল সায়েন্সের একটা হিউম্যান বডির একটা নেচার হচ্ছে গিয়ে কি মেডিকেল সায়েন্সের ভাষায় যে জায়গার অ্যাক্টিভিটি বাড়ে সে জায়গায় ব্লাড সাপ্লাই বেড়ে যায়। যখন একটা জায়গায় ব্লাড সাপ্লাই বেড়ে যাবে তখন কোনো কারণে যদি সে জায়গায় কোনো ধরনের প্রদাহ থাকে
এটা দূর হয়ে যায়,
যেটাকে ইনফ্লামেশন বলি আমরা, তখন আমাদের ওই ব্লাড সাপ্লাইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কেমিক্যাল দিয়েছেন যেগুলোকে নিউরো ট্রান্সমিটার বা বিভিন্ন নামে নামকরণ করা হয়। প্রোস্টাগ্লান্ডিন নামের এরকম একটা আপনার নিউরো ট্রান্সমিটার আছে, সেটা কি করে পেইন রিলিফে হেল্প করে। আপনার যদি কোথাও ব্যথা থাকে, ধরুন আপনার কোমরে ব্যথা, আপনি রুকু দিয়েছেন আপনার ব্যালেন্স হচ্ছে কি
অটোমেটিক্যালি আপনার কোমর এবং
আপনার ওই জায়গায় ব্লাড সাপ্লাইটা বেড়ে গেছে,
বেড়ে গেছে
রক্ত সঞ্চালন ওই জায়গায় বেড়ে গেছে। রক্ত আবার কি নিয়ে আসছে, প্রোস্টাগ্ল্যান্ডিন নিয়ে আসছে। প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে আপনার উজ্জীবিত করে আপনার ব্যথাটা নিরাময় করছেন,
নিরাময় করা
লাগে শুধুমাত্র করতেন আপনি অন্য সময়, কিন্তু জাস্ট আপনি আল্লাহ রাসূলের প্রিয় সুন্নাতে সালাতটা আদায় করার মাধ্যমে মুসলমানদের একটা ফান্ডামেন্টাল ডিউটি যেটাকে আল্লাহ করে দিয়ে গেছেন, এই আপনি যখন আপনার রুকুটা ঠিকমতো দিচ্ছেন, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, কোমর এক্সারসাইজ হচ্ছে, সেখানে ব্লাড সাপ্লাই বেড়ে যাচ্ছে। আর একটা চমৎকার দিক হচ্ছে যদি কোথাও ব্লাড সাপ্লাই বেড়ে যায় সেখানে আপনার হিলিং প্রসেস বলো, ওখানে যদি কোনো ধরনের একটা ফোড়া থাকে বা কোন ধরনের আপনার ইনফ্লামেন্ট মানে প্রদাহ জাতীয় কোনো সমস্যা থাকে, শুধু ব্যথা দূরীভূত করে না, ওই জায়গার আপনার হিলিং প্রসেস মানে হচ্ছে সুস্থতার প্রক্রিয়াটাকে আরো ত্বরান্বিত করে, আরো দ্রুত করে দেয়, এসে করে তাড়াতাড়ি শুকে। আপনি খেয়াল করলে দেখবেন যারা ডায়াবেটিক ফুটে আক্রান্ত, ডায়াবেটিস মেলাইটাস এর পেশেন্ট যারা, তাদের যদি পায়ে কোথাও গা হয় এই ঘাটা সহজে শুকায় না,
শুকাতে লেট হয়।
জি, এটার একমাত্র কারণ হচ্ছে সেখানে ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই দুটো কমে যায় আস্তে আস্তে। নার্ভ সাপ্লাই কমে যাওয়ার কারণে ডায়াবেটিক রুগী যখন তখন তিনি বুঝতে পারেন না ওনার ওখানে ব্যথা পেয়েছেন বা এই আঘাতটা ওনার সেন্সিবল হয় না, আর ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে তখন কি সমস্যা হয়, ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে সেখানে হিলিং প্রসেসটা ডিলে হয়, কিন্তু আলটিমেটলি পাটার ক্ষতটা আরো বেড়ে যায়। কিন্তু আপনি দেখুন রুকুড়ে দেওয়ার মাধ্যমে আপনার কোমরে যদি কোন ধরনের ক্ষত থাকে,
শুধু রুকু দেওয়ার কারণে কমর হাঁটু
এবং কোমর এই দুইটার একটা আপনার ইম্প্রুভমেন্ট, যদি কোন ধরনের সমস্যা থাকে এটা ইম্প্রুভমেন্ট খুব একটা ভালোভাবে হচ্ছে। তারপরে এখন আসুন
এরপরে আমরা চলে যাই তো সিজদাতে যাই।
জি
সিজদার তো সাইন্টিফিক কোন ব্যাখ্যা ভালো থাকবে
অবশ্যই অবশ্যই, বিশেষ করে সিজদার বিষয়ে এত বেশি গবেষণা হয়েছে ইভেন আমি মানে আশ্চর্য হয়ে গেছি যে রিসেন্ট আপনার 2018 সালে আপনার অক্টোবর মাসে হার্ভার্ড ইউনিভার্সিটির মেডিকেল জার্নালে একটা তারা জার্নাল প্রকাশ করেছে, যে এখানে সালাত নিয়ে তারা সরাসরি কিছু বলেনি। আমি একটু যদি আপনাদের কারো দর্শক মন্ডলী যদি কারো আপনাদের ইন্টারেস্ট থাকে আপনি দেখতে পারেন, সেখানে তারা ব্যাক পেইনের জন্য এবং লাম্বার এরিয়ার পেইনের জন্য
ব্যায়াম দিয়েছে,
একটা ব্যায়াম দেখিয়েছে, সচিত্র একটা এক্সারসাইজের ছবি দিয়েছে।
যে রকমের ব্যায়াম করলে
না আপনি যে ছবিটা ওই ছবিটা যদি আপনি দেখেন আপনি বলবেন এটা তো আমাদের সিজদা।
আচ্ছা
আপনি আপনি এই কথা বলবেন, এটা দেখানোর কি আছে, সরাসরি বললেই তো পারে এটা সিজদা দাও। সুতরাং খেয়াল করুন আজ থেকে 1450 বছর আগে
আল্লাহ
আছে, এখন 1450 বছর পরে আসে হার্ভার্ড সবচেয়ে যেটা আপনার একটা খ্যাতনামা প্রতিষ্ঠান, একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড এর মধ্যে মোটামুটি যারা টপ লেভেল একটা ইউনিভার্সিটি এবং মেডিকেল এর ভালো ভালো জার্নাল গুলো থেকে প্রকাশ হয়, অনেক বড় বড় ডক্টররা ওই জার্নাল গুলো ফলো করে। তো আপনার তারা এখন বলছেন যে কি যে কোমর ব্যথা নিরাময়ে সেজদার ভূমিকা বা সেজদার স্টাইলের যে এক্সারসাইজ এই এক্সারসাইজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। দেখুন আমি এখানে কয়েকটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনারা একটু ইন্টারেস্টেড থাকেন একটু মনোযোগ দিবেন। দেখুন আপনি যখন সেজদা দিচ্ছেন খেয়াল করুন সেজদা দেওয়ার সময় আপনার এই যে আর্মস আছে আর্মস এর মাসালের ব্যায়াম হচ্ছে, আপনার ফোরআর্মস ফোরআর্মস এর মাসালের ব্যায়াম হচ্ছে, আপনার যে থাই আছে থাইয়ের মাসালের ব্যায়াম হচ্ছে, আপনার এই থাইয়ের নিচে আপনার যে নি জয়েন্টের নিচে আপনার যে মাসল গুলো আছে এই মাসল গুলোর ব্যায়াম হচ্ছে। একটু খেয়াল করে দেখবেন মাসলের এক্সারসাইজ এর ফলে মাসল সুগঠিত হয়, স্ট্রাকচারালি সে ডেভেলপমেন্ট হয়। আদারওয়াইজ যদি কোনো মাসলের রেগুলার এক্সারসাইজ না হয় তখন সেই মাসলকে মেডিকেল টার্মে বসে অ্যাট্রোপি বলা হয়। অ্যাট্রোপি মানে মাসলটা আপনার ওই জায়গার কোষগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসে। হ্যাঁ, আর হাইপারট্রোপি যখন আমি সালাত আদায় করছি সেজাটা ঠিক মতো দিচ্ছি আমার এই এক্সারসাইজ গুলো হচ্ছে, এই এক্সারসাইজ গুলোর মাধ্যমে আমার প্রতিটা মাসলের গোড়ায় গোড়ায় আমার ব্লাড সাপ্লাই বেড়ে যাচ্ছে, মাসল সুগঠিত হচ্ছে, এটাকে হাইপারট্রফি বলা হয়, এটাকে ফিজিওলজিক্যাল হাইপারট্রফি, এবং আপনার বডির স্ট্রাকচারটা আলহামদুলিল্লাহ ভালোভাবে ডেভেলপমেন্ট হচ্ছে শুধুমাত্র মাসালের ব্যায়ামটা বললাম। তারপর আপনি যদি একটু খেয়াল করে দেখবেন আপনার যখন আপনি সেজদাটা দিচ্ছেন মাথাটা আপনার থাকছে কখন, আমাদের সাধারণত বডির স্ট্রাকচার আমরা থাকি কি পাটা নিচে থাকে মাথা উপরে থাকে, মাথাটা তখন আমাদের হাত থেকে রক্ত সঞ্চালন উপরে যায় এবং নিচে যায়, উপরে যখন যায় তখন সেটা এগেইনস্ট দ্য গ্র্যাভিটি বলা হয়, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের বিপরীতে তাকে যাইতে হয়, অর্থাৎ তাকে আলাদা একটা ফোর্স ক্রিয়েট করতে হয় উপরে যাওয়া যাওয়ার জন্য। কিন্তু একটা মানুষ যখন সেজদা দিচ্ছে তখন তার মাথাটা কিন্তু অভিকর্ষজ ত্বরণের এগেইনস্ট তার মাথায় রক্তটা যাওয়ার জন্য এগেইনস্ট দ্য গ্র্যাভিটির এগেইনস্ট কোন ফোর্স ক্রিয়েট করতে হচ্ছে না, অটোমেটিক সরাসরি রক্তটা পজিটিভ খেয়াল করুন সালাতের মাধ্যমে অনেক সময় অনেক কিছু মনে পড়ে যায়, কিভাবে মনে পড়ে দেখুন এটা আমি সাইন্টিফিক্যালি বলছি, তখন আপনার ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই বেড়ে যাচ্ছে, ব্লাড সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে আপনার ব্রেনের যে নার্ভ গুলো আছে যে নিউরন গুলো আছে এরা ঠিক মতো খাবারটা পেয়ে যাচ্ছে, ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে নিউট্রিশনটা পাচ্ছে এবং তারা সতেজ হচ্ছে, আপনার যে জিনিসের ঘাটতি ডিমেনশিয়া বা যে জিনিসটা ভুলে যাচ্ছেন সেটা কিন্তু মনে পড়ে যাচ্ছে,
মনে পড়ে যাচ্ছে ভালো করে, তার যে কর্ম ক্ষমতা সেটা
পেয়ে গেছে, কর্মক্ষমতা দেওয়ার জন্য তার যে পাওয়ারের দরকার ছিল সেই পাওয়ারটা সে পেয়ে গেছে। জি আর একটা কথা আছে, আমরা সবসময় বলি নামাজ আপনার চেহারাকে চেহারা লাবণ্যটা কিউটনেস বিউটিফিকেশন বাড়িয়ে দেয়, আসলে এটা আমরা কতটুকু জানি এটা আমি আপনাদেরকে বলে রাখি আজকে, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। আপনি যখন সিজদা দিচ্ছেন আপনার ব্রেনে ব্লাড সাপ্লাই বাড়ছে, আপনার যে ফেসিয়াল যে এরিয়াটা আছে এই ফেসিয়াল এরিয়া তো অটোমেটিক ব্লাড সাপ্লাই চলে আসছে, যে আপনার ফেসের প্রতিটা সেল সজীব হচ্ছে, নতুন করে রক্ত পাচ্ছে, নিউট্রিশন পাচ্ছে, একটা এরিয়াতে যখন ব্লাড সাপ্লাই পারফেক্টলি থাকে তখন সেই এরিয়া আপনার এখানে কোন ধরনের ঘাটতি যদি না থাকে তখন সেটা অটোমেটিক বিটি ফিটি হয়ে চলে আসে। আসলে মূলত সালাদ ঠিক সঠিকভাবে আদায়ের মাধ্যমে আপনার চেহারা সৌন্দর্য এইভাবে বৃদ্ধি পাচ্ছে।
আপনি তো আপনার মতো করে ব্যাখ্যা দিবেন, কিন্তু আমাদের ইসলাম আমাদেরকে যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন আমরা ওভাবেই পালন করার চেষ্টা করছি।
অবশ্যই
আসলে আজকের ডক্টর সাহেব আজকের বিষয় নেওয়ার উদ্দেশ্য ছিল, নিয়ত এটা ছিল যে আমরা ধর নামাজ আদায় করি, যদিও নামাজ আমরা আদায় করব, এটা তো আপনার এই ব্যাখ্যার জন্য আমি নামাজ আদায় করবো না, এটা তো সোজাসুজি কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে বললেন, প্রথমে 50 ওয়াক্ত নামাজ আমাদের ফরজ ছিল, এরপরে কমতে কমতে আমাদের 5 ওয়াক্ত তো এসেছে, 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই 5 ওয়াক্ত নামাজও আজকের বদনসিব আমরা, যে অনেকে আমরা আদায় করছি না, অনেকে ছেড়ে দিচ্ছি, ফজর কেটে যাচ্ছে নামাজে ঘুমের মাধ্যমে, জোহর কেটে যাচ্ছে আপনার কাজকর্মের মধ্যে, আসর আড্ডাতে এবং মাগরিব ওই আড্ডাতেই চলে যায়, ইশার সময় ঘুমিয়ে পড়ি। এই যে সার্বিকভাবে আমাদের অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নামাজ আমাদের কাজা হয়ে যাচ্ছে, নামাজ আদায় করছি না, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু আমাদের সাইন্টিফিক ভাবে আপনার আমাদের যে ধ্যান ধারণা, এই ধ্যান ধারণা এদিকে যাচ্ছে না যে আমি কেন অসুস্থ হচ্ছি। আমরা দোষ দিচ্ছি খাবারের সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে চলতে বলেছেন আমি তো সেইভাবে চলছি না, আমি অসুস্থ হব না, হবে কে? তো সেজন্য পরামর্শ এটাই থাকবে দর্শকদেরকে যে নামাজের মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ এর ব্যাপারটা আমরা সাইন্টিফিক ভাবে শুনছি, মেডিকেল সায়েন্স কি বলছে আমরা জানছি, কিন্তু আমরা নামাজ আদায় করে আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য পাশাপাশি বাহ্যিক ভাবে আমাদের শারীরিক যে সমস্যাগুলো এগুলো দূর হবে,
এগুলো দূর হবে ইনশাআল্লাহ। জি, আপনার সাথে আমি একটু যুক্ত হই, যে আপনি বলেছেন যে আমরা নামাজের প্রতি খুব উদাসীন, খুব অবহেলা, আমরা ফজর পড়ছি না, জোহর করছি না, হ্যাঁ আমরা ফজরটা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। দেখুন, যারা এই অবস্থায় আমরা আছি তারা কোনো না কোনো ভাবেই, বিশেষ করে অবিসিডি টাইপস এর যে রোগগুলো আছে, স্থূলকায় হওয়ার জন্য যে যে রোগগুলো হয়
সাধারণত
মোটা হওয়ার কারণে, যে রোগ
ওজন বেড়ে যাওয়া,
হ্যাঁ শরীরে কোলেস্ট্রল বেড়ে যায়, এরপর হচ্ছে নন কমিউনিকেটেবল ডিজিজ যেগুলোকে বলে, এই রোগগুলো সাধারণত বেড়ে যায়। আর এই রোগগুলোর মধ্যে অন্যতম যদি ট্রিটমেন্ট চিন্তা করেন, সেক্ষেত্রে অন্যতম ট্রিটমেন্ট থাকে এক্সারসাইজ। জি, আপনার যিনি সালাত পড়ছেন না, সে যখন ডক্টরের কাছে যাচ্ছে, ডক্টর কিন্তু তাকে এক্সারসাইজ এর অ্যাডভাইস দিচ্ছেন, উনি আপনার এক্সারসাইজটা কিন্তু করছেন,
জি
সালাতটা আদায় করছে না, বাট এক্সারসাইজ কিন্তু সে করছে।
হ্যাঁ, আমি বলে থাকি অনেকে অনেকে সকালবেলা মর্নিং ওয়াক করে কিন্তু ফজরের নামাজ আদায় করে না,
নামাজ পড়ে না,
কিন্তু আমাদের উচিত নামাজ আদায় করা।
সেক্ষেত্রে আমি মানে আমি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, দেখুন এটা কি উত্তম নয় আমাদের জন্য যে আল্লাহর হুকুম আদায় করছি, এতে করে আমি ইহকালীন এবং পরকালীন দুটোই আমি নাজাত পাই যাচ্ছি। আমি সালাত আদায় করছি, এতে করে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন হচ্ছে, পাশাপাশি আমার হেলথ বেনিফিট যেটা এটা আমি পেয়ে যাচ্ছি।
জি, আমাদের জি আমাদের সময় একেবারে কম, অল্প সময় রয়েছে, সংক্ষিপ্তভাবে একজন মুসলমানের প্রতি আপনার কি পরামর্শ থাকবে?
একজন মুসলমানের প্রতি সুস্থ হোক এবং অসুস্থ হোক, সেক্ষেত্রে আপনি শরীয়তের মানদণ্ডের বাইরে এসে যদি আপনি আমাকে এজ এ ফিজিশিয়ান একটা প্রশ্ন করেন যে আপনার পরামর্শ কি, সেক্ষেত্রে আমি বলবো প্রথম পরামর্শ, একজন মুসলমান ওনার অবশ্যই অবশ্যই ফান্ডামেন্টাল ডিউটি হিসেবে 5 ওয়াক্ত নামাজকে নিয়ে নেওয়া উচিত।
আচ্ছা,
শরীয়তের মানদণ্ডের বাইরে এসে, এবং আপনার আপনার আলেম ওলামা ওনারা মুফতি সাহেব ওনারা তো ফতোয়া দিবেন যে নামাজ কি করতে হবে ওনাকে,
নামাজ না পড়ার অনেকগুলো ই রয়েছে,
এগুলো ওনারা বলবেন, কিন্তু এজ এ ফিজিশিয়ান আমি বলবো অবশ্যই অবশ্যই আপনি বিশেষ করে যারা হার্টের সমস্যায় আছে, কার্ডিয়াক ডিসঅর্ডারে ভুগছেন, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারে বা হাইপারটেনশনের যে পেশেন্ট যারা আছে, তাদেরকে বলবো আপনার জন্য এক প্রকার একেবারে আপনার খুবই গুরুত্বপূর্ণ
নামাজ,
নামাজ খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি এই সালাতটা যথাযথভাবে আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আজিজ মানে আপনি কল্পনা করতে পারবেন না আপনি এত বেশি বেনিফিশিয়াল হবেন, হ্যাঁ শারীরিক ভাবে, মানসিক ভাবে, ফিনান্সিয়ালি আপনি এত বেশি বেনিফিশিয়াল হবেন, ইউ ক্যান নট ইমাজিন যে আপনি শুধুমাত্র সালাতের মাধ্যমে আপনি কতটুকু উপকারিতা পাচ্ছেন। আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার যখন রক্ত সঞ্চালন মানে সালাতের মাধ্যমে মূলত আমাদের পুরো বডির প্রতিটা স্ট্রাকচার মুভমেন্ট হয়, প্রতিটা স্ট্রাকচার প্রতিটা জয়েন্ট যখন মুভমেন্ট হয় প্রতিটা জায়গায় ব্লাড সাপ্লাই চলে যায়,
ব্লাড সাপ্লাই চলে যাওয়ার কারণে রোগ বেড়ে যায়,
রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক বেড়ে
যায়, সুবহানাল্লাহ।
এবং আমাদের ব্লাড ভেসেলের ডিসঅর্ডার থেকে আমরা হাইপারটেনশন বলছি, রোগের যখন সংকুচিত হয়ে যাওয়াটাকে আমরা হাইপারটেনশন বলছি, হ্যাঁ, যেটা রক্তনালীকে চাপ দেয়। যখন রক্ত ফ্লোটা বেড়ে যায় তখন রক্তনালী সংকোচনটা কিন্তু কমে আসে,
কমে আসে,
এতে করে আপনার হাইপারটেনশনও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে,
কন্ট্রোল হয়ে যাবে।
মানে
মোট কথা আমরা এক কথায় বলতে পারি দর্শক, যে আমরা নামাজ যদি আদায় করি ইনশাল্লাহ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আমাদের সময় কোথা থেকে চলে গেল দেখতেও পেলাম না, হয়তো আপনারা দেখতে পাবেন যে কখন থেকে কখন চলে গেল সময়। আসলেই গুরুত্বপূর্ণ আলোচনা ডক্টর সাহেব আমাদেরকে করেছেন আজকের, যদি অনেক আলোচনা ছিল, আমরা পরবর্তীতে হয়তো কোনো কখনো এক সময় আবার টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, স্পেসিফিক এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর যেহেতু আজকের সময় শেষ, সেজন্য আজকের এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আগামী পর্বে একটি বিশেষ রোগ নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে থাইরয়েড গ্রন্থির রোগ। এই রোগ এখন বেড়েই চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় আমাদের কল সেন্টারেও, রুহানি চিকিৎসা অনুষ্ঠানে অনেকে এই প্রশ্ন করে থাকে, আমার থাইরয়েডের সমস্যা হয়েছে, এর প্রতিকার কি? আগামী পর্বে ছিল ডক্টর সাহেব থেকে আমরা এই রোগ কি, কেন হয়, এর প্রতিকার কি, চিকিৎসা কি রয়েছে, এই রোগী হয়ে গেলে কি করতে হবে, সার্বিক বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লাল্লাহু আলা হাবিব
সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাহে রমজান, মাহে রমজান, প্রিয় নবীর বাণী, সুমুত সিহুর।